হিজরি 700 থেকে শুরু করে খাইবার যুদ্ধের আগে মদিনাতে এবং মদিনার আশেপাশে আরও কিছু যুদ্ধ সংগঠিত হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে বহুর্মুখী বাহিনীর আক্রমণ মোকাবিলা করেছিলেন, তখন আশেপাশের বেশ কিছু বেদুইন কবিলা মদিনার সঙ্গে দুশ্মনী শুরু করে দিয়েছিল। তিনি মক্কা বিজয়ের প্ল্যান তো ওনার আল্লাহ তাআলা করে দেবেন সে আশা আছে, সেই জন্য মদিনাকে তিনি নিরাপদ করার জন্যে এবং কোরাইশ ছাড়া বাকি যারা আছে আশেপাশে কবিলাগুলো দুশ্মনী করেছে তাদের ব্যাপারে তিনি অ্যাকশন নেওয়ার জন্য একটা পরে একটা প্ল্যান করেছেন, যাতে করে কোরাইশ ছাড়া আর কোনো শত্রু আশেপাশে না থাকে। এবং তারা সবাই মিলে চেষ্টা করেছিল খন্দকের যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে আক্রমণ করার জন্য। আর এই সময় সুযোগ আসলো ওনার জন্য, কোরাইশরাও খন্দকের যুদ্ধে কিছু না করতে পেরে ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিল। এদিকে মদিনার মধ্যে বনু কোরাইজাও তারাও পরাজিত হয়ে গেল এবং তাদের শক্তিও নিঃশেষ হয়ে গেল। এখনই সুযোগ বিভিন্ন বেদুইন কবিলাগুলোকে দমন করার জন্যে তিনি কয়েকটি বাহিনী পাঠালেন। তার মধ্যে পাঠালেন হিজরি 6 সনের মুহররম মাসে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে 30 জন ঘোড়সওয়ার সহকারে আল কোরাতা এলাকায় পাঠালেন, যেটা মক্কা থেকে মদিনা থেকে একটু দূরে আছে। তিনি প্রায় 10 দিন দূরে ছিল মদিনা থেকে যে বাহিনী নিয়ে রওনা করেছিলেন, 10 দিন পরে তাদের ওখানে গিয়ে পৌঁছলেন। তিনি দিনের বেলায় কোনো জায়গায় একটু লুকিয়ে থাকতেন বা রেস্ট নিতেন, রাতের বেলায় তিনি জার্নি করতেন এই 30 জনের বাহিনীকে নিয়ে মুহাম্মাদের মাসলামা, যাতে করে তারা টের না পায় দুশ্মন বাহিনী। 10 দিন পরে যেন তিনি পৌঁছে গেলেন তাদের কবিলায়, তাদের এলাকায়, তারা খবর পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে গেল, কারণ মদিনার বাহিনীর সঙ্গে মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয়। সেখানে তারা পালিয়ে গেল এবং তাদের অনেক মাল দৌলত রেখে গেল, সেগুলো গনিমতের মাল হিসাবে মুসলিমরা দখল করে মদিনায় নিয়ে আসলেন। এইগুলো একটা। আরেকটা আসলো বনি লেহিয়ান, আরেকটি কবিলা ছিল, তারাও প্রায় মক্কার কাছাকাছি মদিনা থেকে দূরে। এই কবিলাটাও অনেক বড় দুষ্টমি করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দমন করার জন্যে পাঠালেন, বিশেষ করে 200 মতন সাহাবি যাদেরকে তারা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল তাদের কাছ থেকে তারা দিন শিখবে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এটার বদলা নেওয়ার জন্য তিনি পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাকে দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে এটাকে লিড করেছেন 200 সাহাবিদেরকে নিয়ে। তাদের সঙ্গে ছিলেন 20 জন ঘোড়সওয়ার। রবিউল আউয়াল মাসে, কোন কোন রেওয়ায়েতে আসছে জামাদিয়াল উলা মাসে ছিল এটা। মদিনা থেকে উম্মে আব্দুল ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে ওনার স্থলাভিষিক্ত করে তিনি এই বাহিনী নিয়ে রওনা হইলেন, এই বনি লাহিয়ানের দিকে গেলেন। যখন বনি লাহিয়ান টের পেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা থেকে বিশাল বাহিনী নিয়ে আসছেন, বাড়িঘর ছেড়ে দূর পাহাড়ের একেবারে উঁচু দুর্গম পথে তারা উঠে আশ্রয় নিল। কারণ ইদ্দুর পর্যন্ত পাহাড়ের উপরে বিভিন্ন চূড়ায় উঠে মুসলমানদেরকে দুশ্মনকে ধাওয়া করার কাজটা কঠিন হয়ে গেল। সেখানে তিনি একদিন দুই দিন কোনো কোনো রেওয়ায়তে একদিন কোনো কোনো রেওয়ায়তে দুই দিন থাকলেন এবং সব দিকে কিছু কিছু ভাগ করে করে গ্রুপ করে সাহাবিদিকে পাঠালেন, কিন্তু ওদের টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এমনভাবে লুকিয়েছে। অবশেষে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে কয়েকজন ঘোষ সহকারে পাঠালেন, কিন্তু একটু বেশ দূরে গিয়েও সেখানেও তাদের সন্ধান পেল না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ফেরত আসলেন, কিন্তু তারা খুব ভয় পেয়ে গেল যে তারা আর কোনো দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে দুশ্মনী করার কোনো অভিযানে যোগ দেওয়ার হিম্মত তাদের থাকলো না। আরেকটি বাহিনী তিনি পাঠালেন ওকাসা ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে গামর এলাকায়, সেটা ছিল রবিউল আউয়াল মাসে, সেটা পাঠালেন বনি আসাদ নামক আরেকটি কবিলার দিকে যেটা মদিনার থেকে প্রায় দুই দিনের দূরত্বে আছে। তিনি সেখানে ওকাসা ইবনে মেহসান আসাদিকে 40 জন সাহাবীর নেতৃত্বে পাঠালেন। যখন সেখানে ওনারা পৌঁছলেন তখন তারা সবাই ওই এলাকার লোকজন পালিয়ে গেল। এরপরে সেখান থেকে তারা অনেক গনিমতের মাল নিয়ে আবার মদিনা চলে আসলেন। আরেকটি রবিউল সানি মাসে পাঠালেন আগের সেই মুহাম্মদ ইবনে মাসউমার নেতৃত্বে আরেকটি অভিযাত্রী দল দিল কাসা এলাকাতে পাঠালেন। সেখানে ওনার সঙ্গে 10 জনকে পাঠিয়েছিলেন। বনি সালাবা নামক কবিলা সেখানে বসবাস করত, তারা গাতফান গোত্রেরই আরেকটি ব্রাঞ্চ ছিল। রাতের বেলায় ওখানে যখন পৌঁছলেন সাহাবিরা, সাহাবিরা গিয়েছিলেন প্রায় 10 জনের মতো, আর তারা ওখানে প্রায় 100 খানেক লোক তাদের যোদ্ধা ছিল ওই কবিলার, তারা অতর্কিত সাহাবিদেরকে আক্রমণ করে সেখানে আসলে সাহাবিরা প্রায় সবাই শহীদ হয়ে যান। শুধু একজন যিনি লিডার ছিলেন মুহাম্মদ ইবনে মাসউমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকমে আহত অবস্থায় তিনি মদিনায় এসে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। এটা একটা বড়, বাকি সবগুলোর তুলনায় মুসলমানদের জন্য দুঃসংবাদ ছিল। এরপরে তিনি আবি ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওই প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটি বাহিনী পাঠালেন ওই এলাকায় আবার, সেটা রবিউল আউয়াল মাসেই কয়েকদিন পরেই পাঠালেন। সেখানে মুসলমানদের তিনি পাঠিয়েছিলেন অ্যাগেইন আবু ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। ওনারা যখন সেখানে পৌঁছলেন তখন তারা কিন্তু এবারে ভয় পেয়ে গেল যে এবারে গতবারে প্রতিশোধ নিতে এসেছে, আমরা এবার টিকতে পারবো না, এরা প্রস্তুতি বেশি নিয়ে এসেছে। তখন তারা পালিয়ে গেল এবং সেখান থেকে সাহাবাগণ অনেক গনিমতের মাল নিয়ে চলে আসলেন। এরপর আরেকটি ছোট্ট অভিযান চলল জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বনি সুলাইম গোত্রের বিরুদ্ধে আল জামুম এলাকার দিকে। একটা কবিলা ছিল, এটাও মক্কা মদিনার মাঝখানে, এটা ছিল এগেইন সেই রবিউল সানি মাসেই এই ঘটনাটা ঘটে। আরেকটি অভিযান পাঠানো হয়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গেলেন দেখলেন যে তারাও সেখানে থেকে পালিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিগণ সেখান থেকে অনেক গনিমতের মাল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে আসলেন। যায়েদ ইবনে হারেসাকে আরেকটি বাহিনীতে পাঠানো হলো পরের মাসে জামাদুল উলা মাসে। এখানে তিনি প্রায় 170 জন ঘোষ সহকারে ওনাকে পাঠালেন। সেটা ছিল কোরাইশদের বাহিনী দিস টাইম অনেক বাণিজ্য বহর নিয়ে ফেরত আসছিল সিরিয়া থেকে, অনেক মালপত্র নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছে, এবং সেটা নেতৃত্বে ছিলেন আবুল আস ইবনে রাবিয়া। আর আবুল আস ইবনে রাবিয়া হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, জায়নব রাদিয়াল্লাহু আনহা যে ওনার মেয়ে ছিল এই মেয়ের স্বামী। তার কাহিনী আমরা শুনেছি, তিনি বদরের যুদ্ধে এসেছিলেন, কাফেরদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল ওনাকে। উনি যদিও এত ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করেননি, কিন্তু কাফেরদের দলেই তখন তিনি ছিলেন, ইসলাম কবুল করেননি, বন্দী হয়ে পড়লেন তিনি বদরের যুদ্ধে, এবং ওনাকে মুক্ত করা তখন জয়নব রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তখনও কিন্তু রয়ে গেছেন মক্কায়। সেখান থেকে তার স্বামী আবুল আসিম রাবি বদর যুদ্ধে এসেছিলেন। বদ্ধি হয়ে যাওয়ার পরে মুক্তিপণ লাগবে, মুক্তিপণ তো ঠিক করে দেওয়া আছে যে এই পরিমাণ দিলে মুক্তি হবে। তো ওনার মুক্তিপণের জন্যে ওনার ওনার স্ত্রী জায়নাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হার পাঠিয়ে দিয়েছিলেন, হার, গলার হার, দামি একটা হার ছিল। এই হারটা ছিল জয়নাবের মার, আর জয়নাব মা কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং ওই হারটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলো, সেটা দেখে তিনি খুবই মনে পড়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। এবং এই যে আমর ইবনে আস আর রবিয়া ইবনে আবুল আস ইবনে রবিয়ে, উনি আরেক দিক থেকে হচ্ছেন জয়নাবের খালাতো ভাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বোন ছিলেন হালা বিনতে খুয়াইলিদ, এই হালার ছেলে, হালা বিনতে খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ দুই বোন। আর হালা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে মাঝে মধ্যে কিন্তু দেখতে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় ভিজিট করতে আসতেন। কোনো কোনো রেওয়ায়তে আসে যখন হালা ওনার ঘরে আসতেন, দরজা নক করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা হালা, আল্লাহ আশা করি এটা হালা হবে। এত খুশি লাগতো যে ওনার বিবি খাদিজার গোষ্ঠীর কেউ আসছেন। সেই হালার ছেলে হচ্ছেন আবুল আস ইবনে রবিয়া। তো এখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও ইসলাম কবুল করেছেন, হিজরতের সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনাকে নিয়ে যেতে পারেননি। কী কারণে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেই গিয়েছেন লুকিয়ে, এই জন্য নিতে পারেননি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই হারটা দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন এই হারটা দিয়ে কি তোমরা আমার মেয়ে জয়নাবকে ফেরত দিয়ে দিবা, আর রবিকে এমনি ছেড়ে দিবা, রবি ইবনে আসকাল আবুল আস ইবনে রবিকে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি যদি এইরকম মনে করেন তাই হয়ে যাক। তো হারটা সহকারেই তাকে ফেরত দিয়েছে। কথা শুধু একটাই ছিল তার সঙ্গে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন আবুল আসকে তার জামা থাকে যে তুমি মক্কায় গিয়ে আমার মেয়েটাকে মদিনে আসার ব্যবস্থা করে দিবা, এইটা এই শর্তে। এবং এই শর্ত তিনি রক্ষা করেছেন। লোকটা খুব ভালো লোক ছিলেন, তিনি আরও পরে ইসলাম কবুল করবেন, তখনও করেননি। তো এই সময় বদর যুদ্ধের পরে উনি চলে গেলেন, এরপরে তিনি আসলেন কাফেরদের পক্ষ থেকে, খুব আমানতদার ছিলেন, এই জন্য কাফেরারা সবাই টাকা পয়সা দিয়ে ওনাকে তাদের পক্ষ থেকে বিজনেস মাল কেনার জন্য পাঠিয়ে দিয়েছিল সিরিয়াতে। ওখান থেকে তিনি মদিনা পাশে দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবায়ে কেরাম তার বাহিনীকে অ্যাটাক করে তারা সব কিছু নিয়ে আসলো। বিশেষ করে সাফওয়ান ইবনে উমাইয়া মক্কার একজন বড় লিডার ছিলেন, সে নিজে সাহস করতে পারে নাই, সে বড় বিজনেসম্যান ছিল, কিন্তু মদিনার পাশে দিয়ে যাবে সাহস ছিল না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামাতা হিসাবে মনে করছে যে ওনাকে হয়তো সেফ থাকবে, তার কাছে টাকা পয়সা দিয়ে আরও কিছু লোকে এবং নিজের কিছু টাকা পয়সা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামাতা আবুল আস চলে গিয়েছিলেন, মদিনার পাশে দিয়ে যাচ্ছিলেন মাল নিয়ে মক্কার দিকে। কিন্তু এই খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরার জন্যে বা মালগুলো নিয়ে আসার জন্য পাঠালেন। সবাইকে ওনারা ধরে নিয়ে আসলেন, যে কয়জন ছিল কাফেলার মধ্যে, এবং মাল সহকারে সব মদিনায় নিয়ে আসলেন। তো মদিনায় ওনাদেরকে এক জায়গায় রাখলেন। এদিকে রাতের বেলায় ওই তখন তিনি বদর যুদ্ধের পরে মক্কায় চলে গিয়েছিলেন, তিনি ঠিক মতো ওয়াদা রক্ষা করেছেন, এবং তার ওয়াইফ জায়নাবকে তিনি মদিনায় আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন একজনকে, তার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে দিয়েছিলেন। এখন তালে জয়নাব মদিনায় আছে, আর তার জামাতা আবুল আস মক্কা ছিলেন, তিনি এখন সিরিয়া আসছেন মাল নিয়ে যাচ্ছেন, অ্যারেস্টেড হয়ে গেলেন, মদিনায় এক জায়গায় রাখা হলো। ওখান থেকে রাতের বেলায় তিনি গোপনে খবর নিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাতের অন্ধকারে। ওকে, এবং তখন তার স্ত্রী বলেন, ঠিক আছে, আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করছি, আশা করি হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজর পড়তে আসছেন, তখন লোকেরা অনেকেই আল্লাহু আকবার বলল, যে ওই যে কাফেরদের মাল ধরা পড়েছে, তাদের কয়েকজন অ্যারেস্টেড হয়ে গেছে, এই কারণে ওনারা দেখে সবাই আল্লাহু আকবার তাকবীর দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। এই সময়ে যে জায়নাব ওনার মেয়ে, যাকে কথা দিয়েছেন যে আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করব, আশা করি তোমার কোনো ক্ষতি হবে না, তো তিনি যখন চিৎকার করে বলেন, আইয়ুহান নাস ইন্নি কাদ আজাতু আবুল আস ইবনে রাবিয়া, আমি আবুল আস ইবনে রাবিয়াকে নিরাপত্তার খবর দিয়েছি, তোমরা তাকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ থেকে পড়লেন, পড়ে এসে শুনলেন এই ঘটনা। তিনি জানতেন না ওনার মেয়ে তাকে দিয়েছে যে না, তোমার নিরাপত্তার কোনো অসুবিধা হবে না, এটা আমি দায়িত্ব দিলাম নিলাম। তখন তিনি বললেন, এই খবর ওনার কানে গেল, আইয়ুহান নাস হাল সামাইতু মা সামাইতু, তোমরা সবাই শুনেছ আমি যেটা শুনছি? কালু না, যে আমি শুনেছি যে আমার মেয়ে তাকে নিরাপত্তার খবর দিয়েছে আবুল আসকে, শুনেছি। তখন তিনি বললেন, আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আলিমতু বিশাইইন মিন যালিকা হাত্তা সামাইতু মা সামাইতুম, তোমরা মনে করো না আমি ভিতরে ভিতরে কোনো একটা কিছু প্ল্যান করেছি তাকে বাঁচানোর জন্য, আমার মেয়ে যে খবরটা তোমরা এখন শুনলা আমিও তাই শুনেছি, আমি আগে কিছুই জানতাম না। ইন্নাহু ইউজিরু আলাল মুসলিমিনা আদনাহুম, তো মুসলমানদের কেউ যদি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নাও হয়, ছোটোখাটো হয়, সে যদি কোনো অমুসলিম কাউকে নিরাপত্তা দেয়, তাহলে মুসলিম উম্মার সবারই এই নিরাপত্তার ব্যাপারটা কনসিডার করা উচিত। কাজে তোমরা কেউ আবুল আসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যেও না, এই কথা তিনি বললেন। অতঃপর তিনি তার মেয়ের কাছে গেলেন, জায়নাবের কাছে গেলে বললেন যে ইন্না আবাল আ, গেলে মেয়ে ওনাকে লক্ষ্য করে বললেন বাবাকে, ইন্না আবাল আস ইবনে রবি ইন কারুবা ফা ইবনে আম, পিতাকে বললেন যে উনি যদি আমার স্বামী মনে নাও করেন তাহলে তো আত্মীয়, তিনি তো আমার খালাতো ভাই, আপনার আত্মীয়, কাছের দিক থেকে তো অনেক আত্মীয়, একটা ছাড়াও আরেকটা আত্মীয়তা তো আছে, এখন দাম্পত্য জীবন তো আছে কি নাই, থাকবে কি থাকবে না, সেটা তো উনি তো মুশরিক, এই মুহূর্তে দাম্পত্য জীবন কিন্তু ইনভ্যালিড হয়ে আছে বা উইথড্রন হয়ে আছে, প্রপারলি তালাক হয় নাই, উনি এখানে চলে আসছেন। আর তখন ওই আয়াত নাজিল হয় নাই যে কাফেরদের কোনো মহিলা যদি কাফের ছিলেন বা তিনি ইসলাম কবুল করেন, তার স্বামী কাফের থাকে, তাহলে এই সম্পর্ক রাখা যাবে না, এই নিষেধাজ্ঞার আয়াত পরে নাজিল হয়েছে, তখনও নাজিল হয়নি, তখন একদম উইথহেল্ড হয়ে আছে ওনাদের সম্পর্কটা। তো বলেন সেটা যদি নাও ভ্যালিড থাকে, কিন্তু সেটা আমাদের আপন খালাতো ভাই। ওয়া ইন বাউদা ফা আবু ওয়ালাদিন, আর যদি এখন সম্পর্ক না থাকে, দূরে চলে যায়, কত দূরে যাবে, বেশি দূরে যেতে পারবে না, কারণ সেটা আমার সন্তানের পিতা হয়ে আছে, ওদিক থেকে আমরা তার সঙ্গে কানেক্টেড হয়ে আছি। ওয়া ইন্নি কাদ আজারতুহু, নিজের পিতাকে বললেন যে আমি তাকে নিরাপত্তার খবর দিয়েছি, সে আমার সঙ্গে গোপনে দেখা করেছিল। ফা আজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিওয়ারাহা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কনফার্ম করলেন যে যেহেতু তাকে নিরাপত্তা দিয়েছে, তোমরা কেউ তাকে ক্ষতিগ্রস্ত করো না, এবং তার যে সমস্ত মাল তোমরা গনিমত হিসাবে কেড়ে নিয়েছিলে এগুলো সব তাকে ফেরত দিয়ে দাও। সব সাহাবি তাকে ফেরত দিয়ে দিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ইন্না হাদার রাজুল মিন্না হাইসু কাদ আলিমতুম, তোমরা সবাই জানো তার সঙ্গে আমাদের সম্পর্কটা, একদিক থেকে তো জামাই, অপরদিক থেকে খাদিজার বোনের ছেলে, ভাগিনা, আমার মেয়ের খালাতো ভাই। ওয়াকাদ আসাবতুম লাহু মালান, তোমরা তার অনেক মালগুলো তোমরা কেড়ে নিয়েছ। ফাইন তুহসানু ওয়াতারুদ্দু আলাইহিল্লাযী লাহু ফাইন্না নুহিব্বু যালিকা, তোমরা যদি তার সব মালগুলো ফেরত দিয়ে দাও তাহলে আমি বিষয়টাকে খুবই পছন্দ করব। খুব বেশি কড়া অর্ডার দিলেন না সাহাবিদেরকে, মনের আরজুর কথা বলেন, আমি খুব খুশি হব যদি তোমার তার মালটা ফেরত দিয়ে দাও। ওয়াইন আবাইতুম ফাহুয়াফাইউল্লাহিল্লাযী আফাহ আলাইকুম ফাআনতুম আহাক্কু বি। আর তোমরা যদি দিতে না চাও আমি এর চেয়ে কঠিন কিছু বলবো না, কারণ এইভাবে তাদের মাল তোমাদের গনিমত হিসেবে তো আল্লাহ হালাল করে দিয়েছেন, আমি জানি। তোমরা না দিলে আমি এর চেয়ে বেশি আর চাপাচাপি করব না। একটু আবেদনের মতোই তিনি করলেন। তিনি অনেক বড় পজিশনে আল্লাহ ওনাকে রাখছেন, তিনি বললেই তো মাল দিয়ে দাও, কিন্তু এরকম তিনি বললেন না, তিনি একটা আবেদনের মতো করলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ বাল নারুদ্দু আলা ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই তার মাল নিয়ে আসতেছি। ফারাদ্দুহু আলাইহি হাত্তা ইন্না রাজুলান লা ইয়াতি বিদ্দালে, যে যেটা নিছিল তারা নিজেরা, এটা তো গনিমতের মাল তো এইভাবে বন্টন হয়, যারা গনিমতের মাল নিয়ে আসে সবাই একদম প্রতিটি পণ্য প্রতিটি জিনিসকে কোনোটাই মিস করেনি, সবগুলো নিয়ে আসলো। অতপর আবুল আস মা, কিন্তু এইখানে অন্য রেওয়ায়েত আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে আবুল আস তো আসছে, তুমি আশ্রয় দিয়েছ, যদি তোমার ঘরে আসেও তুমি তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করো না, কারণ সে এখনও মুশরিক। এতটুকু সতর্কতা করে দিলেন, তারে খাওয়া দাওয়া যদি কিছু খাওয়াই দাও খাওয়া দাওয়া করে খেয়ে দিও। তারপরে আবুল আস সব মাল নিয়ে আবার নিরাপত্তার সাথে কোথায় পৌঁছে গেল, মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে তার অপেক্ষায় আছে যে আবুল আসে কি হলো, ধরা পড়লো কিনা, ধরা পড়ার খবর আবার পৌঁছে যায়, আসলো কিনা, কবে আসলো, কবে মাল আসবে, যারা টাকা পয়সা দিয়েছে তারা তো ইন্তজার করছে। এরপরে সবাইকে ডাকলেন, ইয়া মাশারা কোরাইশ, কোরাইশের লোকজন, হাল বাকিয়া লিহাদি মিনকুম ইন্দি মালুন লাম ইয়াখুদু, কেউ কি বাকি আসো আমার কাছে, যারা যারা আমানত দিয়েছিলে তোমাদের বাণিজ্য পণ্য কেনার জন্য, সবাই এখন বুঝে পেয়েছ, কারো কিছু বাকি আছে আর আমার কাছে পাওনা আছে, ডাবল চেক করতেছেন। কালু লা ফাজাযাকাল্লাহু খাইরান ফাকাদ ওয়াজাদনাকা ওয়াফিয়ান কারীমান, তারা বলল আল্লাহ তোমাদের ভালো যাজা দান করুক। এই দোয়া এগুলো তারা করতো, কিন্তু তারা বলতো না যে আমাদের মূর্তিগুলো তোমাদের দাজায় খায় দান করুক, এটা বলতো না, কারণ তারা আল্লাহকে চিনতেন। এই কথাগুলো দোয়া ঠিকই করেছে, ইসলামী তরিকাই দোয়া করেছে, আল্লাহ তোমাকে ভালো কিছু উত্তম যাজা দান করুন, আমরা পেয়েছি তোমাকে অত্যন্ত বিশ্বস্ত সম্মানিত ব্যক্তিত্ব, তুমি তুমি তোমার একটি জিনিসও কখনো তুমি খেয়ানত করনি, আমরা বুঝে পেয়েছি সব কিছু। এখন তিনি বলছেন সব বুঝে পেয়েছে, বুঝে পেয়েছে, এখন বলে ফানা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আমি এখন তোমাদেরকে ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রাসূল। আমি মুসলিম হয়ে গেলাম, মদিনায় হলেন না, মক্কাশী হয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে তিনি নিজেই বলছেন ওয়াল্লাহি মা মানা আনি মিনাল ইসলাম ইনদাহু আই ইনদার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা তাখাউফু আন তাযুন্নু আন্নি ইন্নামা আরাদতু আন আকুলা আমওয়ালাকুম, আমি এর আগে মদিনায় ইসলাম কবুল করিনি, অর্থাৎ ইসলাম ওনার ভিতরে আরো আগেই ঢুকেছে, কিন্তু আমি কবুল করিনি, যদি মদিনায় থাকতে কবুল করতাম তাহলে তোমাদের মানে খবর চলে আসতো এখানে, এর মতলব খারাপ, আমাদের মালটাল সব নিয়ে এখন আত্মসাত করবে, ইসলাম কবুল করে আমাদেরকে এগুলা দেবে না, বরঞ্চ আমি তোমাদের মাল সহকারে মদিনা থেকে একদম তোমাদের হেফাজতে সব পৌঁছিয়ে দিয়ে ফালামা আদাহ আল্লাহ ইলাইকুম ও ফারাক্ত মিনহা আসলাম, তো আল্লাহ তালা তোমাদের মালের সব কিছু তোমাদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ আমাকে দিলেন, এখন আমি ফ্রি হয়ে গেছি, এখন আমি ইসলাম কবুল করেছি। অতপর তিনি হিজরত করলেন সপ্তম হিজরির মুহররম মাসেই, আর দেরি করলেন না, মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনা চলে গেলেন, এখন তো মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবুল আস ইবনে রবিকে তার স্ত্রীর সঙ্গে ঘর করার সুযোগ করে দিলেন। কালিমা আর দোহরানো হয়নি, এটাই হলো অধিকাংশ সহি রেওয়ায়েতের বক্তব্য, যে আগের আকদ যেটা ছিল ওটাকেই ঠিক রেখেছেন, নতুন করে কালিমা পড়াতে হয়নি, সেই আকদের ভিত্তিতেই তিনি ঘর করলেন। এরপরে আবুল আস ইবনে রবি খুবই ভালো মানুষ ছিলেন, আসলে মানুষের খুবই ভালো, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেমন ভালো, তার বনু হালা ওইরকম ভালো, ওই বনের ছেলে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন, যখন তিনি ওই প্রথমবার বদর যুদ্ধে বন্দী হওয়ার পরে মুক্তিপণ না নিয়ে ছেড়ে দেওয়া হলো, বলা হয়েছিল যে আমার মেয়েকে পাঠিয়ে দিবা, কথাটা বেচারা ওয়াদা পালন করেছেন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আম্মা বাদু আন কাহতু আবুল আস ইবনে রবি ফাহাদাসানি ওয়া সাদাকানি, আমি যে আবুল আস ইবনে রবিকে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, সে বেচারা ভালোই মানুষ, আমাকে যে কথাগুলো বলছে সে যতবার প্রত্যেকটি কথায় সে সত্যবাদী ছিল, কথা ঠিক রেখেছিল। হাদ্দাসানি ফা সাদাকানি ওয়া ওয়াদানি ফা ওয়াফা আলি, আরেক হাদিসে এসেছে আমাকে কথা বলে সে সত্য কথা বলেছে, আর যখনই কোনো কিছুর ওয়াদা করেছে ওয়াদা মতো কাজ করেছে, ঠিক রেখেছে। এই আবুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু আনহা, ওনাদের ছেলে আমার সন্তান হয়েছে, বিশেষ করে ওনার একটি ছেলে ছিল, ছেলেটা একটু বড় হওয়ার পরে মারা গিয়েছেন, আর একটি মেয়ে ছিল, মেয়েটা ছেলের নাম ছিল আলী, কিন্তু ছেলেটা একটু বাল্য বয়সে ইন্তেকাল হয়ে যায়, আর মেয়ে ছিল উমামা মাহাদা। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, কমন সেন্স থাকা দরকার। আলী নামে এই ছেলে মোটামুটি প্রায় টিন এজার হয়ে গেছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে এসেছিলেন, তখন ওই আবুল আস এবং জাফরের ছেলে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে উঠে বসা ছিলেন, কিন্তু কিছুদিন পরেই এই ছেলেটার ইন্তেকাল হয়ে যায়। আর জায়নাব রাদিয়াল্লাহু আনহার মেয়ে ছিল একটা, তার নাম ছিল উমামা রাদিয়াল্লাহু আনহা। এই উমামার কাহিনী অনেক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার এই নাতিনটাকে খুব মহব্বত করতেন ছোট্ট বয়স থেকে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন উমামা বিনতে জাইনাব বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি আবিল আস ইবনে রাবি ফাইযা সাজাদা ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা, তিনি যখন নামাজ পড়তেন ওই নাতিনটাকে উমামাকে কোলে নিয়ে নামাজ পড়তেন, এইভাবে যখন সেজদায় যেতেন নাতিটাকে মাটিতে রাখতেন, দিয়ে সেজদা করতেন, সেজদা করে আবার নাতিনকে নিয়ে কোলে করে আবার উঠতেন, এত মহব্বত করেছেন। এই ছিল উমামা। উমামা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে হাদিস এসেছে যে উনি ছোট্ট বয়সে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন মদিনাতে যে ওনার ছোট তখনও ছোট যে ওনার বোধহয় মরেই যাবেন, সাকারাত শুরু হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। তো ওনার মেয়ে জায়নাব বললেন উমামার মা যে নবী করিম সাল্লাল্লাহর সঙ্গে খবর দাও, ওকে ফাতিনা, যে আমার পক্ষ থেকে সালাম দিয়ে খবর দাও যে উনি আসুক, আমার মেয়েটা মরণাপন্ন অবস্থায় আছে, আমি বাবাকে একটু দেখতে যাচ্ছি এই মুহূর্তে আমার পাশে আসতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনেক ব্যস্ত ছিলেন কি একটু জরুরি কাজে, উনি বললেন, মেসেজ পাঠালেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, যদি ওর সময়ই হয়ে যায় তাহলে তো এখন আমরা কেউ গেলে তো আটকাইতে পারবো না, আল্লাহর যদি মর্জি হয় যেটা তিনি নিয়ে যাবেন যেখানে যাকে নেওয়ার, আর যাকে রেখে দেওয়া তিনি রেখে যাবেন। অকুল সেই ইন আইন্দাহু বিআযালি মুসাম্মা, সব কিছু তো আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট হায়াত সহকারে লেখা আছে সবার, আমি গেলেও তো সে আর বাঁচবে না যদি আল্লাহ নিয়ে যান, আর যদি আল্লাহ বাঁচাই দেন আমি না গেলেও সে বাঁচবে। ফাল তাসবির ওয়াল তাহতাসিব, কাজে সকল অবস্থায় তুমি সবর করো, আর কিছু ঘটে গেলে তোমার আল্লাহর কাছে বড় পুরস্কার আছে, নেকি আছে সবর করতে পারলে, এই খবরটা দিয়ে দাও। উনি আসলেন না, কিন্তু এদিকে জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন না কেন, যে খুব জরুরি কাজে আছেন, উম্মতের দিনের কোনো জরুরি বিষয়ে তিনি এই মুহূর্তে আসতে পারছেন না। পরে এই খবর যখন আসে যে উনি আসতে পারলেন না, এই খবর দিয়েছেন সবর করার জন্য, তিনি আবার মেসেজ পাঠালেন যে আল্লাহর কসম দিয়ে বলছি তিনি যেন আসেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি। এখন একটা নিয়ম আছে, কেউ যদি কসম করে আপনি তার কসমটা যেন ভাঙতে না হয়, কসম তুমি আল্লাহর কসম তুমি আসতে হবে, যদি আপনি না আসেন তাহলে তাকে কসমের কাফারা দিতে হবে, না গুনাহ হয়ে যাবে। এটা খুব জরুরি জিনিস, এটা আরবরা ভালো আমল করে। মনে করেন আপনারা দুই বন্ধু বা দুইজন খুব অনেকদিন পর দেখা হয়েছে, চা খেতে গিয়েছেন বা খাওয়া দাওয়া করলেন রেস্টুরেন্টে, এখন দুইজনে আমরা মাঝে মধ্যে প্রতিষ্ঠিত করছি, আর আমি দেই আর আমি দেই, এরকম করিনি আমরা, দুজনে দিতে চাই। এখন যিনি দেওয়ার জন্য বেশি সিরিয়াস উনি বলেন আল্লাহে আনা আদফা, আল্লাহর কসম আমি দেবো। এই কথা যদি কেউ বলে ফেলে আরবরা আর কেউ তখন আর বলে না, বেচারা কসম করে ফেলছে আমার আর সুযোগ নাই। এটা এটা ইসলামের স্পিরিট, আমরা এটা বুঝি কম, কিন্তু আরব দেশের লোকেরা ঠিকই শরীয়তের স্পিরিটটা বুঝে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আসলো যে আল্লাহর কসম আমার বাবা যখন এই মুহূর্তে আসে, এই কসমের খবর পেয়ে তিনি আর দেরি করলেন না, দৌড়ে আসলেন। এসে দেখলেন ওনার সঙ্গে তখন দৌড়ে আসছিলেন সাহাবী সাদ ইবনে উবাদা, খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছিল, মুয়াদ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আরও বেশ কয়েকজন সাহাবী ছিলেন। তখন উনি দৌড় দিলেন, পিছনে পিছনে সবাই দৌড় দিল। এসে দেখে যে বাচ্চার প্রায় রুহ যাওয়ার অবস্থা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোলে নিয়ে উঠালেন, দোয়া করলেন আল্লাহর কাছে। ওনার বাচ্চার কষ্ট দেখে ওনার চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে। তিনি তো নরম হৃদয়ের ছিলেন আসলে, কার কষ্ট তিনি দেখলে উনি নিজেও ব্যথিত হয়ে যেতেন। তো ওই সময় সাহাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, আপনি এরকম ভেঙে পড়লে কেমনি হবে, আপনি তো আমাদেরকে সবর করার কথা বলেন। মানে সবর করার জন্যই বলতেছেন, ক্রিটিসাইজ করছেন না, যে ওনাকে কি বলে সান্ত্বনা দেবেন এই কথাটা বললেন। তখন তিনি বললেন সাহাদ রাদিয়াল্লাহু আনহুকে, হাযিহি রাহমাতুন জালাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আমার চোখে একটু পানি দেখছ, এটা হচ্ছে রহমতের আলামত, যাদের দিলে আল্লাহ দয়া মায়া রহমত দিয়েছেন তাদের চোখে এভাবে পানি চলে আসে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, এরকম যাদের অন্যের ব্যাপারে সিম্প্যাথি সৃষ্টি হয়, কারো দুঃখে নিজে দুঃখিত হয় এবং চোখে পানি চলে আসে প্রিয়জনের কষ্ট দেখলে, এরা রহমদিল মানুষ, এদের প্রতি আল্লাহ রহম করেন। কাজে আমি এমন কোনো কাজ করছি না যে আমি এটা আল্লাহর কাছে কাজটা নিন্দিত হতে পারে। তাহলে এখানে একটা সুন্দর শিক্ষা পাওয়া গেল যে অনেক সময় কারো কষ্ট দেখলে আমাদের চোখের পানি চলে আসে, এটা এমন কোনো ক্ষতির কারণ নয়। অন্য রেওয়ায়েতে আসছে তিনি বললেন, হাযিহি রাহমাতুন ইয়াদাউহুল্লাহু ফি কুলুবি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এটা হচ্ছে রহমতের আলামত, এটা এই রহমত আল্লাহ ওই সমস্ত লোকদের দিলে রাখেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, এবং ঠিকই যারা মানুষের মধ্যে দয়ালু, দিলটা নরম, অন্যের ব্যথায় ব্যথিত হয়, এই লোকগুলোকেই আল্লাহ তাআলা বেশি করে রহমত দান করেন। এখন এই ঘটনায় বোঝা গেল যে মনে হলো বাচ্চা বোধহয় মরে যাওয়ার অবস্থা, সাকারাত শুরু হয়ে গেছিল, কিন্তু এটা নিয়ে পরবর্তী পর্যায়ে মহাদেশিক কেরাম আলোচনা করেছেন যে আসলে বাচ্চার অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক আল্লাহ তাআলা বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বাচ্চাটা আসলে ইন্তেকাল শেষ পর্যন্ত হয়নি। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে বাচ্চাটা বড় হয়েছেন এবং ওনার পরে বিয়ে শাদিও হয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি ওনাকে বিয়ে করেছেন কে বড় হওয়ার পরে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তিনি বিয়ে করলেন এই জায়নাব রাদিয়াল্লাহু আনহার মেয়েকে। আগে বিয়ে করেছিলেন কার মেয়েকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়েকে। এখন বিয়ে করলেন কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতিনকে। এটা আমাদের দেশে আবার এখানে একটা সমস্যা যে এখন সম্পর্ক তো কি হয়ে যাবে, মামার মতো হয়ে যাবে, এটা কেমনে হবে, চাচার চাচার মতো হয়ে যেতে পারে, মামার মতো হয়ে যেতে পারে না। এগুলো যে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন কাকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের আগের সম্পর্ক কি, চাচা, বাবার চাচা তো ভাই হচ্ছেন কে, আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই চাচাকে বিয়ে করা যায়, শুধু আপন চাচাকে বিয়ে করা যায় না, মায়ের মামাতো বোন, মামাতো ভাই, যে মামা হয় যে ভাগ্নের, তিনি তাকে বিয়ে করতে পারবেন, কারণ মায়ের আপন ভাইকে ওই মামাকে বিয়ে করা যাবে না, মায়ের কাজিন যদি হয় সে মাহরাম না, তাকে বিয়ে করা যায়। এগুলো আমাদের দেশে যদি এরকম ঘটনা ঘটে লোকেরা তো মানে অ্যাকসেপ্ট করতেই পারবে না। ওকে, কিন্তু শরীয়তের হুকুম একটা আর আমাদের সমাজের একটা কনসেপ্ট আর একটা, রাইট? এরপরে হিজরি ষষ্ঠ সনের আসলো জমাদিয়াল থানি মাস, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইন আরেকটি ছোট্ট বাহিনী পাঠালেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে তরফ এলাকার দিকে, সেখানে বনী সালাবার লোকজন ছিল, সেখানে তিনি 15 জন করিয়ে পাঠালেন। তখন বেদুইনরা যখন দেখলো যে মদিনার বাহিনী আসছে, ভয়ে তারা আগেই পালিয়ে চলে গেছে। তো ওনারা সেখান থেকে কিছু গনিমতের মাল নিয়ে মদিনা চলে আসলেন। তারপরে শাবান মাসে হিজরি ষষ্ঠ সনের তিনি সারিয়াত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে দুমাতুল জান্দাল এলাকায় একটা বড় বাহিনী পাঠালেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাজাহাজ ফাইনি বাইসুকা ফি সারিয়াতিন মিন ইয়াউমিকা হাযা আও মিন আল গাদ ইনশাআল্লাহ তাআলা। তিনি বললেন, এই আব্দুর রহমান ইবনে আউফ, তুমি রেডি হয়ে যাও, আজকেই অথবা আগামী কালকেই তোমাকে আমি এক বাহিনী নিয়ে পাঠাবো একদিকে, খুব শর্ট নোটিস। সাহাবি রেডি হয়ে গেলেন। পরের দিন সকালে তিনি পাঠালেন, আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার নিজের হাতে ওনার কপালে পাগড়ি পরিয়ে দিলেন আব্দুর রহমান ইবনে আউফের। এরপরে তার হাতে পতাকা তুলে দিলেন আর বেলাল রাদিয়াল আনহুকে বললেন, তার হাতে একটু উঠিয়ে দাও। আর পতাকা তুলে দিয়ে বললেন আব্দুর রহমান আউফকে, খুদহু বিসমিল্লাহি ওয়া বারাকাতিহি, আল্লাহর নামে আল্লাহর বরকতের সাথে তুমি এটা হাতে নাও, নিয়ে রওনা করে দাও। অতঃপর তিনি দু একটি নসিহত করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম পড়লেন আর বললেন, উগজু বিসমিল্লাহ, আল্লাহর নাম পড়ে যুদ্ধ শুরু করবা, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি যুদ্ধ করবে, ফাকাতিল মান কাফারা বিল্লাহি ওয়া লা তাগুল, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে তাদের মোকাবিলা করবে, আর কখনো তুমি খেয়ানত করবে না, ওয়ালা তাকদের, বিশ্বাসঘাতকতা করবে না কখনো, ওয়ালা তাকতুল ওয়ালিদান, ছোট্ট বাচ্চাদেরকে কখনো সামনে পড়লে হত্যা করবে না, হত্যা করবে যাদের সঙ্গে তোমাদের লড়াই প্রাপ্ত বয়স্ক তাদেরকে। এটাই হলো যুদ্ধের নিয়ম। আর এই সব মুসলমানদেরকে যুদ্ধের কত সুন্দর নিয়ম কানুন, যে নারীদেরকে, বাচ্চাদেরকে, বুড়োদেরকে আঘাত করা যাবে না। আর অন্য জাতি যখন কোনো মুসলিম এলাকায় তাণ্ডব চালায় কি করে, নারী পুরুষ নির্বিশেষে ছোট খাটো বাচ্চা সবাইকে হত্যা করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ওসিয়ত করলেন যে তাদেরকে গিয়ে তুমি প্রথমেই আক্রমণ করে দিবে না, ইসলামের দিকে তুমি দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে ফেলে আলহামদুলিল্লাহ, তাহলে সুখবর, তাহলে তাদের যে বাদশাহ আছে বা তাদের লিডার আছে, যদি সে রাজি হয়ে যায়, তার মেয়েকে তুমি বিয়ে শাদী করবে, করার প্রস্তাব দিয়ে দিবা। আব্দুর রহমান আও রওনা করে দিলেন 700 মানুষ নিয়ে, মোটামুটি বড় বাহিনী, দুমাত্র জঙ্গল এলাকায় পৌঁছলেন। 3 দিন সেখানে থাকলেন, দাওয়াত দিতে থাকলেন, 1 দিন 2 দিন 3 দিন। এবং এই কবিলার যে লিডার ছিলেন আসবাই ইবনে আমর আল খালবি, তিনি ছিলেন খ্রিস্টান, এবং অনেকে এখানে খ্রিস্টান হয়ে গিয়েছিল, যদি আরব দেশে খ্রিস্টানিটি এমন বেশি ছিল না, কিন্তু কিছু কিছু লোক কোনো কোনো এলাকা যারা একটু পূর্ব দিকে সিরিয়ার কাছাকাছি, তারা কিছুটা ইসলাম এর দিকে এসেছিল। তিনি যখন ইসলাম কবুল করে ফেললেন, তখন অনেকে তার কওমের ইসলাম কবুল করে ফেলল। অতঃপর ঠিকই তার এক কন্যা ছিল, নাম ছিল তুমাদের বিনতুল আসবাগ, সে নিজেই প্রস্তাব দিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে তাকে বিয়ে করিয়ে দিলেন, তারা ইসলাম কবুল করে ফেলল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবি সবাইকে নিয়ে মদিনায় আসলেন আলহামদুলিল্লাহ, এবং এই মহিলা তার স্ত্রীকেও নিয়ে আসলেন, এবং তার স্ত্রীর ঘরে তার এক ভালো সন্তান জন্ম হয়েছিল পরবর্তী পর্যায়ে, ওনার নাম ছিল সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। তিনি অনেক ভালো মানের ভূমিকা রেখেছিলেন ইসলামের জন্য পরবর্তী পর্যায়ে। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাহিনী পাঠালেন হিজরি ষষ্ঠ সনে শাবান মাসে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে 100 লোকের বাহিনী নিয়ে কবিলা সাদ ইবনে বকর কবিলায় পাঠালেন। তারা আসলে প্ল্যান করছিল, খাইবারে কিন্তু ইহুদিরা রয়ে গেছে তখনও, মদিনায় বনু কোরাইজা, বনু মুস্তালিক, বনু কাইনুকা এগুলো ডিল হয়ে গেছে, বাকি থাকলো খাইবারে যে কবিলাটা ছিল, ইহুদিদের বড় একটা নিবাস ছিল। তারা মনে মনে অনেক ষড়যন্ত্র করছিল এখনও, কীভাবে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করা যায়, বিভিন্ন কবিলার সঙ্গে তারা যোগাযোগ করছিল। সেই তার মধ্যে এই কবিলাটাও ছিল, যে কবিলার দিকে আলী রাদের আনুকে পাঠানো হয়েছে। এই কবিলা বনি সাদ ইবনে বকর, আলী রাদিয়াল্লাহু আনহু 100 লোকের বাহিনী নিয়ে এই কবিলার দিকে আসলেন। ওনারাও রাতের বেলায় সফর করতেন যাতে না দেখে, দিনের বেলা একটু কোনো জায়গায় লুকিয়ে থাকতেন। অতঃপর যখন তাদের এলাকায় চলে আসলেন, তখন একজন গোয়েন্দাকে তারা পেয়ে গেলেন। সেই গোয়েন্দা কোনো একটা কিছু ভান করে আসে, তার উদ্দেশ্য হচ্ছে তারা খবর পেয়েছে যে মদিনা থেকে বাহিনী আসতেছে, কোন দিকে যায় এই তাদেরকে খবর পাস করবে। তাকে অ্যারেস্ট করে ফেললো। সে বলে, তুমি কে? কয়, আমি তো এমনি একটু ঘোরাঘুরি করতেছি। বললো, অমুক কবিলা লোকরা কোথায় গেছে? সে বললো, না আইল মালিবিহি, আমি জানি না, তারা ও পালিয়ে গেছে খুব গোপন একটা আস্তানায়, তাকে রেখে গেছে যে দুশ্মন কোন দিকে যায় সুযোগ মতো আমাদেরকে খবর দিয়ে। যখন তারা সে অস্বীকার করলো কোনো খবর দিতে, ওনাকে তাকে অ্যারেস্ট করে যখন বাঁধা হয়ে গেল, এখন সে টের পেয়েছে যে আমাকে তো এখন উত্তর মাধ্যম করবে, তখন স্বীকার করলো যে তারা কোন জায়গায় আছে, এবং সব বলে দিল তাদের খবর কি, যে তারাই খাইবারের ইহুদিদের সঙ্গে তাদের অনেক যোগসাজশ হয়েছে, কিভাবে মদিনা আক্রমণ করা যায়, এরকম একটা সলা পরামর্শ চলছে। এরপরে ওরা কোথায় আছে? বলে, আমাকে যদি আমার জীবনের নিরাপত্তা দিলে আমি সব বলে দেবো। কথা, তোকে নিরাপত্তা দেবো, কোনো অসুবিধা নেই। তখন বললো যে তারা কোথায় পালিয়েছে? বলো, অমুক জায়গায় পালিয়েছে, সেখানে তারা আক্রমণ করলো। ওখান থেকে তারা যখন দেখলো যে বাহিনী আসছে, তখন তারা পালিয়ে গেল, সব মালপত্র ফেলে, সমস্ত গণিমতের মাল নিয়ে ওনারা মদিনায় ফেরত চলে আসলেন, এবং এই লোকটাকে তারা ছেড়ে দিলেন, কারণ সে তাকে বলেছে তাকে নিরাপত্তা দেবে, ওনারা তাকে ক্ষতিগ্রস্ত করেননি। আরেকটি বাহিনী পাঠালেন তিনি, আবদুল্লাহ ইবনে আতিক নামে এক সাহাবিকে দিয়ে, সাল্লাম ইবনে আবিল হুকাইক নামে এক ইহুদি লিডার ছিল খাইবার এলাকায়, সেই ব্যক্তি খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে প্রচণ্ড ষড়যন্ত্র করেছে, বিভিন্ন জায়গায় বক্তৃতা করে আরব কবিলাগুলোকে কোরাইশদেরকে একত্রিত করার জন্য তার অনেক বড় রোল প্লে করেছে, এবং খন্দকের যুদ্ধের উদ্দেশ্য ছিল গোটা মদিনাকে নিঃশেষ করে দেওয়া, সমস্ত মুসলমানদেরকে শেষ করে দেওয়া। এই কাজের মধ্যে এই লোকটার, সাল্লাম ইবনে আবিল হুকাইক ইহুদির অনেক হাত ছিল, তার কুনিয়ত ছিল আবু রাফিয়া নামে তাকে ডাকা হতো, এবং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কুৎসা রটনা করেছে, বহু জায়গায় যেখানে সুযোগ পেত ওনার বিরুদ্ধে কুৎসা রটনা করতে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করত। তখন ওনার ব্যাপারে তিনি পরামর্শ করেন সাহাবিদের ব্যাপারে, সাহাবিদের মধ্যে যারা খাজরাজ গোত্রের সাহাবে, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তো খাজরাজ গোত্র থেকে 6 জন আনসারি সাহাবি এই সাল্লাম ইবনে আবিল হুকাইককে হত্যা করার জন্য মদিনা থেকে মিশন নিয়ে আসলেন খাইবার এলাকায়। এই 6 জন সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে আতিক, তিনি নেতৃত্বে ছিলেন, তার সঙ্গে ছিলেন আবদুল্লাহ ইবনে উতবা, মাসউদ ইবনে সিনান, আবদুল্লাহ ইবনে উনাইস, আবু কাতাদা, খুজাই ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম, এই 6 জন আব্দুল ইবনে আতিকের নেতৃত্বে ওনারা আসলেন। তিনি আবার ওসিয়ত করে দিলেন, তোমাদের সঙ্গে যে কারো মোকাবিলা হয়ে যায়, ফাইট হয়ে যায়, খবরদার, আই ইয়াকতুলু ওয়ালিদান আও ইমরাআতান, কোনো শিশুকে, কোনো ছোট বয়সের কাউকে, কোনো মহিলাকে কখনো তোমরা আঘাত করবে না, তোমাদের মোকাবিলা হবে বড় পুরুষদের সাথে। খাইবারে এসে তারা এই যে আবু রাফিয়া, যে হুকাইক, সালাম ইবনে হুকাইক, তাকে তার একটা বিরাট দুর্গ ছিল, সে সাধারণ বাড়িতে থাকতো না, বিশাল দুর্গ বানিয়ে সেই দুর্গর মধ্যে সে ছিল। এখন সেখানে ওনারা ছয় জন এসে পৌঁছলেন। ওই যখন এসে পৌঁছেছিলেন তখন সূর্য ডুবে গেছে, আর সবাই তাদের মালামাল উটগুলোকে নিয়ে চড়াতে আসছিল, সেগুলোকে ঘরে নিয়ে ঘরে ফেরত চলে গিয়েছে। ওই সময় এই ছোট্ট গ্রুপের মুসলমানদের যিনি লিডার ছিলেন আব্দুল ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন বাকি পাঁচজনকে যে শোনো, তোমরা এজলিসু মাকানাকুম, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি একলা একটা কাজ করতে যাই, আশা করি তোমাদের সবাই লাগবে না, আমি একলা ইনশাল্লাহ এই অভিযান আসল কাজ করে ফেলব। তো তিনি বললেন যে যখন সন্ধ্যাবেলায় উটের তার বিশাল ধনী মানুষ সে, তার দুর্গের ভিতরে বিশাল এরিয়া, ওখানে উট ছাগল এগুলো চড়িয়ে সন্ধ্যাবেলা সবগুলো ওখানে ঢুকে, সন্ধ্যা হয়ে গেলে গেট খুলে ঢুকা, ঢুকার পরে গেট বন্ধ করে দেয়। ঠিক ঢুকার সময় উনি বললেন যে আমি একটা বুদ্ধি করব, ওই গোত্রের পাশে তিনি মাথা ঢেকে মানে এইভাবে এক পাশে দাঁড়িয়ে বসছেন, যেখানে লোকেরা কিছুটা আরব দেশে আমাদের দেশে ছিল টয়লেট করার জায়গা নাই, কোথায় টয়লেট করে, একটু খালের পাড়ে গাছের ওই পাশে গিয়ে জঙ্গলের মধ্যে, তাই না, বসে যা না। তিনি এই বুদ্ধি করলেন যে আমি এভাবে মাথা ঢেকে বলবো যে দারোয়ান মনে করবে যে আমি টয়লেটের কাজ সারতেছি। ওকে, তিনি আর এদিক থেকে উঁট ঢুকতেছে, ছাগল ঢুকতেছে, ভেড়া ঢুকতেছে, রাখাল ঢুকছে, আরও কিছু যার কাজ লোক আছে তারাও ঢুকছে, কারণ এই দরজার গেট কপাট বন্ধ বন্ধ হয়ে যাবে। ওকে, এখন উনি দরজার বেশি দূরে না, দারোয়ান দেখতে পায় এই জায়গায় বসে টয়লেটের ভান করতেছে, আসল টয়লেট করেন না। সবাই ঢুকে গেল, তখন ওই দারোয়ান বলতেছে ইয়া আব্দুল্লাহ ইনকুন্তা তুরিদান তাদখুলা ফাদখুল, এই তুমি ঢুকা থাকলে জলদি করে ঢুকো, এত দেরি করতেছো তুমি, এখানে আমি বন্ধ করে দেবো গেট। সে মনে করতেছে এই বাড়ির বা এই দুর্গের লোকজন এই সে কাজ সেরে আসছে, আমি দরজা বন্ধ করে ফেলবো, ঢুকলে এখনই ঢুকো। তা আবদুল্লাহ বললেন যে আমি তখন টয়লেটের ভান নষ্ট করে আমি দরজা আপনি আসতেছি গিয়ে আমি ঢুকে গেলাম, সে ভালো করে চেক করলো না আমি কে। সে মনে করলো এই লোকের এর লোকজন রাখাল টাকাল কেউ একটা হবে। ঢুকে পড়লাম, ঢুকে পড়ে আমি বিরাট দুর্গর এক জায়গায় একটা শেল্টারে আছে, আমাকে যেন কেউ না দেখে। আর অতঃপর দরজা তো সে গেট লোহার গেট বন্ধ করে দিল। এরপরে আরো কিছুক্ষণ পরে সবাই আমি চুপ করে আসি, সবাই যা যার মতো ঘুমিয়ে পড়লো। আবু রাফিয়া ইবনুল হুকাইক সে তখন তার নিজের কয়েক তালা আছে, একদম উপরে তালা গিয়ে সে ঘুমিয়ে পড়ল। ওকে, আর আমি আস্তে আস্তে করে গেলাম, সবাই যখন ঘুমিয়ে গেছে গিয়ে তার যেখান দিয়ে সে উঠলো আমি নোটিস করছি কোনখান দিয়ে উঠে, কোন দরজা দিয়ে উঠে, আস্তে করে গিয়ে দরজাগুলো খুললাম, জাস্ট এমন হালকা করে লাগানো ছিল, কারণ তার মেইন গেট তো বন্ধ আছে, তার এত ভয়ের কারণ নাই। এরপরে ভিতরে আস্তে আস্তে ঢুকে কয়েকটা গেট আছে, প্রত্যেকটা খুলে আবার আমি গিয়ে আবার সেগুলো বন্ধ করে দিই, আরেকটা খুলে বন্ধ করে দিই, যেতে যেতে তার একদম বেডরুমে চলে গেলাম। এখন বেডরুমে গিয়ে দেখি যে ঘর তো অন্ধকার, বাতি নাই, ঘুমিয়ে গেছে সে, এখন আরো লোকজন আছে, এখন সে কোনটা অন্য মানুষ কোনটা কেমনে চিনি। তারপরে আমি শেষ পর্যন্ত বললাম যে আবু রাফিয়া, তাকে ডাক দিলাম, বললাম মান হাদা, তো বলে দেখে সে ঘুম থেকে বা শুয়েছে সেখান থেকে আওয়াজ করলো, তা আমি খেয়াল করলো কোন জায়গা থেকে কে এটা বলছে, ওই জায়গা টার্গেট করলাম, জবাব না দিয়ে ওইখান থেকে আমার মানে আমার এমন ইয়ে হয়ে গেছে, ইমোশনাল হয়ে গেছি যে আমাকে এখনই কাজ সারতে হবে, তরবারি দিয়ে ওই জায়গা লক্ষ্য করে দিলাম আঘাত, কিন্তু আমি ওই আঘাতটা জায়গা মতো দিতে পারি নাই, বেডের মধ্যে আঘাত পড়েছে, তার গায়ে পড়ে নাই। এখন সে চিৎকার বড় চিৎকার দিল, তখন আমি আস্তে করে বের হয়ে গেলাম, একটু বের হয়ে গিয়ে খুব দূরে দাঁড়িয়ে আরেকটি জায়গায় শেল্টার নিয়ে আসি। তারপরে আমি আবার চিন্তা করছি যে কাজ তো আমার সারতে হবে, একটু পরে তখন সে থামছে, তারপরে আমি আবার ঢুকছি। তো ঢুকে গিয়ে বললাম, আবু রাফে কি একটা আওয়াজ পাইলাম, এখন উনি অন্য কথা বলছেন। তখন আবু রাফে বলতেছে, হলে ও মেকাল ওয়াল, তোর মা ধ্বংস, তুই কে রে? ওকে, ইন্না রাজুলান ফিল বাইতে দরাবানি কাবলু বিসাইফ, একটু আগে আমাকে একজন তরবারি দিয়ে আঘাত করেছিল, অল্পের জন্য বেঁচে গেছি, তুই কি আসছিস? মনে করছে তার কোনো সিকিউরিটি গার্ড আর কেউ কিনা। তারপরে উনি জবাব দিলেন, আমি তো আবদুল্লাহ, আল্লাহর বান্দা। এই কথা বললে উনি কথা বলার উদ্দেশ্য হলো যে কথার আওয়াজ কোন জায়গা থেকে আসে, জায়গা মতো টার্গেট করতে পারতেছি কিনা, ওই জায়গা অন্ধকার তো দেখা যায় না কিছু, কথা লক্ষ্য করে কোন জায়গা থেকে আসো সেই জায়গায় আঘাত করবেন। তারপরে দিলাম এক মানে হিট তরবারি দিয়ে, তো কিছু হয়েছে, কোন জায়গায় পড়ছে মনে হয় মরে নাই এখনো, তারপরে এটার ধস্তাধস্তি হচ্ছে। এরপরে আমি শেষ পর্যন্ত মোটামুটি জায়গা খুঁজে পেলাম, হাত দিয়া তার প্যাটের মধ্যে দিলাম, তখন বুঝলাম যে মনে হয় মোটামুটি এবারে ফিনিশ হয়েছে। এরপরে একটা একটা করে উপরের থেকে নামি, দরজা খুলে খুলে নেমে চলে আসতেছি। এরপরে এখন নামব কোনখান দিয়ে, লোহার মেন গেট তো বন্ধ। এরপরে আমি শেষ পর্যন্ত উপরে উঠে দেওয়াল দিয়ে লাফ দিয়ে নামছি, যে পায়ের মধ্যে পাইছি ব্যথা, তো সেটাতে আমার পাগড়ি খুলে যেখানে পায়ে চোট লেগেছে ওটাকে বেঁধে কোনো রকমে পার হয়ে আসছি। ওকে, তারপরে আমি চলে আসি নাই, যে আমি এখন অপেক্ষা আছি যে আসলে তাকেই মারছি না কাকে মারছি। তারপরে দেখি যে অন্ধকার শেষ হওয়ার আগেই যখন মুরগি আওয়াজ দেয়, ফজর টাইম হয়ে গেলে মোরগ আওয়াজ দেয়, মোরগ আওয়াজ দেওয়ার সময় এখন ওই ওয়ালের উপরে উঠে তার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করছে, আনি ই আবা রাফে তাজের আহলিল হেজাজ, যে একজন ঘোষণা দিচ্ছে যে হেজাজ এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আবু রাফেকে হত্যা করা হয়ে গেছে, তার কবিরা লোকদেরকে সে ঘোষণা দিচ্ছে। তখন কনফার্ম হলাম যে না, আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, অথবা আমি আমার ভাই যে পাঁচজনকে রেখে গেছিলাম তাদেরকে দৌড়ে আসলাম, আমি বললাম যে জব ডান, অ্যাকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফাকাদ কাতাল আল্লাহ আবা রাফে, আবু রাফেকে আল্লাহ তালা কুপঘাত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি চলে গেলাম, পুরো ঘটনা বললাম, আমার পায়ের অবস্থা তখন কাহিল, পা রক্তাক্ত হয়ে গেছে, লাভ দিয়েছি, ব্যথা পেয়েছি আমরা প্রচণ্ডভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালাম, তিনি বললেন তোমার পাটা আমার দিকে দাও, দেখি কোন জায়গায়। আমি পা ওনার কাছে ধরলাম, তিনি পায়ের উপরে এমনি করে মুছে করে দিলেন, মুছে করে দিলেন, মুছে দিলেন। তারপরে যে এমন ভালো হয়ে গেল মনে হয় কোনো ব্যথাই পাইনি আমি, সুবহানাল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ একটি বড় ধরনের মিশন কামিয়াব হয়ে গেল। একটি বড় দুশ্মন, বিশাল ব্যবসায়ী, তার টাকা পয়সা এত বেশি ছিল যে মনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে বহু রকমের কন্ট্রিবিউশন করেছে, সামনে করতো, একটি বড় দূষণ কালা নিয়ে গেলেন। এইভাবে করে আলহামদুলিল্লাহ মদিনার অনেক দুশ্মন কমে আসলো। কিছু বাকি এখনও রয়ে গেছে, সেগুলো আমরা আরও কয়েকটি মিশন দিকে যাব ইনশাআল্লাহ। তারপরে বড় একটি ঘটনা ঘটবে, সেটা হলো আপনার হুদাইবিয়ার যুদ্ধ বা হুদাইবিয়ার সন্ধি, সেদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের সিরাতের আলোচনা এখানেই ইনশাআল্লাহ সমাপ্ত। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা সহিত আমাদের আজকে দেখা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।